দ্বাবিংশ অধ্যায়।
ভাইয়েরা ও পিতারা, এখন আমি আমার নিজের পক্ষে কথা বলি, শুনুন। লোকেরা তাঁকে ইব্রীয় ভাষায় কথা বলতে শুনে একেবারে চুপ হয়ে গেল। তখন পৌল বললেন, আমি একজন জিহুদি, কিলিকিয়ার তার্সো শহরে আমার জন্ম, তবে আমি এই শহরেই বড় হয়েছি। শিক্ষক গমলিয়েলের পায়ের কাছে বসে আমি আমাদের পূর্বপুরুষদের আইন কানুন সম্পূর্ণভাবে শিক্ষা লাভ করেছি। আর ঈশ্বর সম্বন্ধে আজ আপনারা যেমন আগ্রহ দেখাচ্ছেন, আমি নিজেও তেমনি আগ্রহী ছিলাম। যিশুর পথে যারা চলত আমি তাদের অত্যাচার করে মেরে ফেলতাম, পুরুষ ও স্ত্রীলোকদের ধরে জেলে দিতাম। এই কথা যে সত্যি তার সাক্ষী মহাপুরোহিত ও মহাসভার সবাই। এমনকি আমি তাদের কাছ থেকে দম্মেশক শহরের ধর্ম নেতাদের দেবার জন্য চিঠি নিয়েছিলাম এবং ওই ধরনের লোকদের বন্দী হিসাবে জেরুসালেমে এনে শাস্তি দেবার জন্য সেখানে যাচ্ছিলাম। তখন বেলা প্রায় দুপুর। আমি দম্মেশকের কাছাকাছি আসলে পর হঠাৎ আমার চারদিকে স্বর্গ থেকে একটা উজ্জ্বল আলো পড়ল। আমি মাটিতে পড়ে গেলাম এবং শুনলাম কেউ যেন আমাকে বলছেন, শৌল, শৌল, কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ? আমি জিজ্ঞাসা করলাম, প্রভু আপনি কে? তিনি বললেন, আমি নাসারতের যিশু, যাকে তুমি কষ্ট দিচ্ছ। যারা আমার সঙ্গে ছিল তারা সেই আলো দেখল, কিন্তু যিনি আমার সঙ্গে কথা বলছিলেন তার কথা তারা বুঝল না। তখন আমি বললাম, প্রভু আমি কি করব? প্রভু বললেন, ওঠো, দম্মেশকে যাও, তোমার জন্য যা ঠিক করে রাখা হয়েছে তা সেখানেই তোমাকে বলা হবে। আমার সঙ্গীরা হাত ধরে আমাকে দম্মেশকে নিয়ে চলল, কারণ সেই উজ্জ্বল আলোতে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। পরে অননীয় নামে একজন লোক আমার কাছে আসলেন। তিনি মোশের আইনকানুন ভক্তির সঙ্গে পালন করতেন, আর সেখানকার সব জিহুদিরা তাকে খুব সম্মান করত। তিনি আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, ভাই শৌল, তোমার দেখবার শক্তি ফিরে আসুক। আর তখনই আমি তাকে দেখতে পেলাম। তখন অননীয় বললেন, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন যেন তুমি তাঁর ইচ্ছা জানতে পারো, আর সেই নির্দোষ লোককে অর্থাৎ যিশু খ্রিস্টকে দেখতে পাও এবং তাঁর মুখের কথা শুনতে পাও। তুমি তাঁরই সাক্ষী হবে এবং যা দেখেছ আর শুনেছ সব মানুষের কাছে তা বলবে। এখন তুমি কেন দেরি করছ? উঠে বাপ্তিস্ম গ্রহণ করো এবং পাপ থেকে উদ্ধার পাবার জন্য যিশুকে ডেকে তোমার সব পাপ ধুয়ে ফেলো। পরে আমি জেরুসালেমে ফিরে এসে যখন উপাসনা ঘরে প্রার্থনা করছিলাম তখন একটা দর্শন পেলাম। আমি দেখলাম প্রভু আমার সঙ্গে কথা বলছেন। তিনি আমাকে বললেন, তাড়াতাড়ি করো, এখনই জেরুসালেম ছেড়ে চলে যাও, কারণ আমার বিষয়ে তোমার সাক্ষ্য লোকে গ্রহণ করবে না। আমি বললাম, প্রভু এই লোকেরা জানে যারা তোমার উপর বিশ্বাস করত তাদের মারধর করে জেলে দেবার জন্য আমি এক সমাজঘর থেকে অন্য সমাজঘরে যেতাম। যখন তোমার সাক্ষী স্তিফানকে খুন করা হচ্ছিল তখন আমি সেখানে দাঁড়িয়ে সায় দিচ্ছিলাম, আর যারা তাকে খুন করছিল তাদের কাপড় চোপড় পাহারা দিচ্ছিলাম। তখন প্রভু আমাকে বললেন, তুমি যাও, আমি তোমাকে দূরে অজিহুদীদের কাছে পাঠাব। লোকের এতক্ষণ পর্যন্ত পৌলের কথা শুনছিল, কিন্তু যখন তিনি অজিহুদীদের কথা বললেন তখন লোকেরা জোরে চিৎকার করে বলতে লাগল, ওকে পৃথিবী থেকে দূর করে দাও, ও বেঁচে থাকবার উপযুক্ত নয়। লোকেরা যখন চিৎকার করছিল এবং কাপড় চোপড় ছুঁড়ে আকাশে ধুলা ছড়াচ্ছিল তখন প্রধান সেনাপতি পৌলকে ছাউনিতে নিয়ে যাবার হুকুম দিলেন। কেন লোকেরা পৌলের বিরুদ্ধে এইভাবে চিৎকার করছে তা জানবার জন্য তিনি তাকে চাবুক মেরে জেরা করতে আদেশ দিলেন। পৌলকে যখন চাবুক মারবার জন্য বাঁধা হল তখন যে সেনাপতি সেখানে দাঁড়িয়েছিলেন পৌল তাকে বললেন, যাকে দোষী বলে এখনো ঠিক করা হয়নি এমন একজন রোমিওকে চাবুক মারা কি আপনাদের পক্ষে আইনমতো কাজ হচ্ছে? এই কথা শুনে সেই সেনাপতি প্রধান সেনাপতির কাছে সেই খবর দিয়ে বললেন, আপনি কি করতে যাচ্ছেন? এই লোকটি তো রোমিও। তখন প্রধান সেনাপতি পৌলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমাকে বলো দেখি তুমি কি রোমিও? পৌল বললেন, হ্যাঁ। প্রধান সেনাপতি বললেন, অনেক টাকা পয়সা দিয়ে রোমিও হবার অধিকার আমি কিনেছি। পৌল বললেন, কিন্তু আমি রোমিও হয়েই জন্মেছি। এ কথা শুনে যারা তাকে জেরা করতে যাচ্ছিল তারা তখনই চলে গেল। যখন প্রধান সেনাপতি বুঝতে পারলেন যে তিনি একজন রোমিওকে বেঁধেছিলেন তখন তিনি ভয় পেলেন।
মহাসভার সামনে পৌল। জিহুদিরা কেন পৌলকে দোষ দিচ্ছে তা ঠিকভাবে জানবার জন্য পরের দিন প্রধান সেনাপতি পৌলের বাঁধন খুলে দিলেন এবং প্রধান পুরোহিতদের ও মহাসভার লোকদের একসঙ্গে মিলিত হবার আদেশ দিলেন। তারপর তিনি পৌলকে ডেকে এনে তাদের সামনে দাঁড় করালেন।